ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় এখনো 10:59 হয়নি, 10:57 এবং আমি আপনাদের সাথে একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের আজকের এপিসোডের নাম হচ্ছে জিন ওয়ালির প্রতিশোধ। একটা জিন, সেই জিনটা আসলে একটা পরিবারে উপকার করতে এসেছিল এবং তার সাথে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে যে ঘটনা ঘটে সেই ঘটনা আমরা শুনব। এবং যাকে নিয়ে ঘটনা, তিনি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত এখন উনি নাকি জীবিত এবং উনি মানুষের সেবা শুশ্রূষা করে যাচ্ছেন, যেগুলো তিনি সেই জিনের মাধ্যমে যে শিক্ষা অর্জন করেছিলেন। আপনাদের সবাইকে আরো একটু জানাই, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে আপনারা সবাই জানেন যে আমাদের বার্থডে, এবং আমরা আমাদের ভূত ডট কম এর আসলে ষষ্ঠ মানে 6তম বার্থডে আমরা পালন করব, আমাদের অ্যানিভার্সারি। এবং সেই উপলক্ষে আমরা চাচ্ছি, আমরা এই জার্নিটা তো খুব ফাস্ট হয়েছিল, আসলে আমরা 2023 না, আমরা 2024 থেকে আমরা সিরিয়াসলি ভূত ডট কম ইউটিউবে নিয়ে আসি এবং তারপর থেকে আপনারা খুব দ্রুততার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছেন এবং এখন আমরা ফুল টাইম ইউটিউবই করছি। তো আপনারা বুঝতেই পারছেন এবং সেই কারণে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার একটা প্ল্যান আছে যে 2026 ফেব্রুয়ারি মাসের 14 যখন আমাদের বার্থডে হচ্ছে তখন আমরা এখন 1.6 মিলিয়নের কিছু বেশি আছি, আমরা তখন 2 মিলিয়নে পৌঁছে যাব। যদি আপনারা সবাই আপনাদের পেজ থেকে আমাদের চ্যানেলটিকে শেয়ার করেন এবং বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করতে বলেন, আপনারা এতজন মানুষ, চিন্তা করুন যে ইউটিউবে 1.6 মিলিয়ন মানুষ এবং তারাও হয়তো সবাই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। সুতরাং আপনি যদি সাবস্ক্রাইব করেন এবং আপনারা যদি আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলেন তাহলে আমরা হয়তো একটা দারুণ জায়গায় পৌঁছে যেতে পারি। আজকে অনেকে আমাদের কমেন্ট করছেন, সেই কমেন্ট নিয়েও কথা হবে এবং আমাদের দুজন গেস্ট জয়েন করবেন, তাদের সাথেও কথা হবে। শুরু করি আমরা ঘটনা এবং প্রথম ঘটনাটি দিয়ে শুরু করতে চাই। আশা করছি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে যারা আমাদের এই এপিসোডটি প্রথম শুনছেন বা যারা জানেন না যে মঙ্গলবারেও আমরা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে যাই, তাদের জন্য বলছি ইয়েস, প্রত্যেক মঙ্গলবারে আমরা চেষ্টা করি আপনাদের কাছে ঘটনা নিয়ে আসতে। এছাড়াও প্রতি রবিবার আমরা আসি আর সে সাথে বৃহস্পতিবার আর শুক্রবার তো আছেই, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে চলে আরও বেশ কিছু আয়োজন। সুতরাং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাকে ভালো থাকতেই হবে। এটা আমার ভূত ডট কম এর প্রথম ঘটনা, আমি স্টুডিওতে আসতে পারব না, আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। পড়াশোনার ব্যস্ততার কারণে ঘটনা পাঠাতে পারেনি, প্রথমবার লিখছি তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আমার নয়, আমার এক খুব কাছের আপুর সাথে ঘটেছে এই ঘটনাটি, যার সাথে আমিও আংশিক জড়িত। সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়লে আজও আমি শিউরে উঠি, আল্লাহ যেন আমার শত্রুরও এমন দিন না দেন। সরকারি কোয়ার্টারে থাকতাম আমরা, আমাদের রুমে কোনো কথা হলে আপুদের বাসায় সেটা শোনা যেত আর ওদের বাসায় কিছু হলে আমাদের বাসায়। আমার রুম আর আপুর রুমের মাঝখানে ছিল একটি মাত্র দেয়াল। আমার স্বভাব রাত জেগে পড়ার। এমনি এক রাতে আমি যখন পড়ছিলাম হঠাৎ আপুদের বাসায় অনেক জোরে জোরে চিল্লা চিল্লির শব্দ শোনা যাচ্ছিল। আমি আমার মাকে ডেকে আপুদের বাসায় নক করলাম। আপুর বোন দরজা খুলল, ওর চোখ মুখে আমি আতঙ্ক দেখতে পেলাম। ও বলতে শুরু করল, আমার আপু, আপুর কি যেন হয়েছে আমি বুঝতে পারছি না, কেমন যেন করছে আপু। আমি আর মা সোজা আপুর রুমে গেলাম, গিয়ে দেখি আপু ওপরের দিকে তাকিয়ে মুখে একটা হাসি। আমরা যাওয়া মাত্র শুনতে পারলাম সেই কথাগুলো, দিলিনা তো, দিলিনা, ও নিয়েই ছাড়বে। মেয়ের এই অবস্থা দেখে আপুর আম্মু আব্বুর অবস্থা যে কেমন তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমাদের নিচের তলায় একজন হুজুর থাকতেন, আমি তাকে যাকে ডাকলাম উনি আমার মুখে সব শুনে আমার সাথে আপুদের বাসায় এলেন। আপুর অবস্থা দেখে ওনার বুঝতে বাকি রইল না এটা কোনো বদজিনের কাজ। হুজুর ঘরে ঢোকা মাত্র আপু ওপরের থেকে চোখগুলো নামিয়ে হুজুরের দিকে তাকিয়ে বলল, আসলেন নাকি? না, এটা আপনাদের কাজ না, মসজিদে নামাজ পড়ান, চাকরি করে খান, আমার সাথে কেন দেখা করতে এলেন? ছেলেটা যে মাদ্রাসায় রেখে এলেন একটাই তো ছেলে, তার জন্য কি একটু মায়া নেই? কেন খামুখা আমার কাছে আসছেন? আঙ্কেল মোটামুটি ভয় পেলেও পরিস্থিতি সামলাতে বললেন, শয়তান, আল্লাহ ভয় নেই মনে তোর? আমি আল্লাহ ছাড়া তোর মতো শয়তানকে কেন ভয় পাব? আপুর শরীরে থাকা জিনটা অট্টহাসি দিয়ে উঠল, হুজুর, আমার মতো শয়তানকে তোর মতো আট দশটা হুজুরও কিছু করতে পারবে না, পারলে করে দেখা। হুজুর পরমুহূর্তেই রুকাইয়া শুরু করে দিলেন। হুজুর যতই সুরা পড়ছিলেন শয়তানটা ততই বেশি বিদ্রুপ করছিল। এক মুহূর্তে আপু নিজেই নিজের হাত কামড়ে রক্ত বের করে ফেলল। তাই হুজুর সুরা পড়া বন্ধ করলেন। ঠিক সেই মুহূর্তেই ফজরের আজান দিল। আপু জ্ঞান হারালে আমরা আপুর হাতে ব্যান্ডেজ করে দিয়ে বাসায় নিয়ে এলাম। নামাজ পড়ে আপুর জন্য দোয়া চাইলাম। তারপর নামাজ থেকে উঠে আপুর ব্যাপারে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে আপুদের বাসায় গেলাম। দেখলাম আপু চা খাচ্ছে। আমি যাওয়া মাত্রই আপু বলল, আরে মনি, আসো আসো, চা খাও, বসো। আমি বললাম, না আপু, চা খাবো না। আমাকে জোর করে চা দিয়ে বলল, দেখো না কাল রাতে কি ঘুমানোটাই ঘুমালাম, আর দেখো মাহিরা মানে আমাকে ঘুমের মধ্যে কি জোরে কামড় দিল, অথচ আমি টেরই পেলাম না, উঠে থেকে ব্যান্ডেজ। আম্মুকে জিজ্ঞেস করার পর আম্মু বলল, মাহিরা এমন করেছে। আপুর কথা শুনে বুঝলাম কাল রাতে কি হয়েছে, আপুর তা মনে নেই। আপু ছিল বলে আন্টিকেও কিছু জিজ্ঞেস করতে পারিনি, তবে আন্টি যেহেতু কিছু বলেনি তাই আমিও আর কথা বাড়ালাম না, চা খেয়ে চলে এলাম। আপুর ব্যাপারে কিছু কথা বলি, আপুর নাম প্রকাশ করতে চাচ্ছি না ব্যক্তিগত কারণে। আপুর এক মাস আগে বিয়ে ঠিক হয়েছে, ছেলে বিদেশে থাকে, আসলে বিয়ে হবে উনি আসলে ছয় মাস পর। একটু পরেই আন্টি আমাদের বাসায় এলেন। আন্টি কান্নায় ভেঙে পড়লেন, তার মেয়ের এই অবস্থা দেখে তিনি কি করবেন তা বুঝতে পারছেন না। এদিকে বিয়ে ঠিক হয়ে আছে, শ্বশুরবাড়িতে জানাজানি হলে বিয়ে ভেঙেও যেতে পারে। এসব কথা বলে আন্টি চলে গেলেন বাসায়। চলে যাওয়ার কিছু সময় পরেই আন্টির চিৎকারের শব্দ পেলাম। গিয়ে দেখি আন্টি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আন্টি রান্না করার জন্য মাংস ভিজিয়েছিলেন, সেটা জমাট বাঁধা মাংস। আপু মেঝেতে বসে সেই মাংস খাচ্ছিল কটকট করে। আমাকে দেখে আপুর ভেতরে থাকা শয়তান কিছু একটা বিদ্রুপ করে উঠল এবং হাসতে শুরু করল। আমার বাসায় এসে আমি আবারও হুজুরকে ডাকলাম, কিন্তু হুজুর চাকরিজীবী, অফিস টাইম থাকায় তার ছুটি নিয়ে আসতে দেরি হল। আমি হুজুরকে গিয়ে আপুদের বাসায় নিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি আন্টি ভয়ে একটা কোণায় জড়সড় হয়ে বসে আছেন, আর আপু ডাস্টবিন থেকে মাছের আঁশ তুলে খাচ্ছে। আমাদের দেখে বলল, আবার এলি? তবে শেষে অনেক কষ্ট করে আপুকে ছাড়ানো হল। আমি গলায় হাত দিয়ে বসে পড়লাম মেঝেতে। আপুর ভেতরে থাকা শয়তান বলল, আমার রাস্তায় যে আসবি তাকে আমি শেষ করব। হুজুর রুকাইয়া করা শুরু করলেন। তখন শয়তানটা আপুর শরীর থেকে চলে গেল, আপু আবার জ্ঞান হারালেন। হুজুর আমাকে বললেন, এ অনেক শক্তিশালী জিন, আমি একে ধরাতে পারব না, তবে আমি অন্য একজনের সন্ধান দেব, আমাকে একটু সময় দাও। আমার গলায় দাগ পড়ে গেল, আম্মু বুঝতে পারল আমার সাথে কি হয়েছে। আম্মু আমাকে এসবে জড়াতে মানা করল, মা তো নিজের সন্তানের ক্ষতি কি আর চায়। কিন্তু আমার আপুর জন্য খুব মায়া হয়, আপু আর আমি একসাথে বড় হয়েছি, আপু কিছু কিনলে আমাকে না দিয়ে পারত না, এই বিপদে আমি কিভাবে আপুর পাশে না দাঁড়াই? না না, এ হতে পারে না। আমি সন্ধ্যায় হুজুর আঙ্কেলের বাসায় গেলাম। ওনার কাছে গিয়ে একজন বড় হুজুরের সন্ধান নিলাম। আঙ্কেল অর্থাৎ আপুর আব্বুকে নাম্বার দিলাম। সেদিনের মতো আর তেমন কিছু হল না। পরদিন সকালে আঙ্কেল হুজুরের সন্ধানে গেলেন। আমাকে আম্মু আপুদের বাসায় কম যেতে দিত, কারণ আমার সমস্যা ছিল কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি কোনো বিপদ হলে সেটা আগে থেকে টের পাই, আর খারাপ স্বপ্ন দেখি, খারাপ কিছু আশেপাশে থাকলে শরীর ভার হয়ে যায়। তারপরও আমি আম্মুর চোখ ফাঁকি দিয়ে যেতাম বাপুদের বাসায়। আঙ্কেল আমাকে কল দিয়ে বিকেলে বলল, আম্মু হুজুর এসেছিল, তোমার আপুর উপর একটা বদজিন ভর করেছে, উনি ঘর বন্ধ করে দিয়েছেন আর বলেছেন উনি কালকে আসবেন। তোমাকে অনেক ধন্যবাদ মা, তোমার জন্য এই হুজুরের সন্ধান পেলাম। আমি বললাম, আঙ্কেল কি বলছেন এগুলো, আপু আমার বোন, ওনার জন্য এতটুকু করতে পারবো না। আঙ্কেল কল কেটে দিল। আমার একটু স্বস্তি হল কথাটা শুনে, যাক বিপদ কেটেছে। কি ভাবছেন, বিপদ এখানেই শেষ? তা যদি হতো আমি খুব খুশি হতাম। আসলে সেদিন রাতেই ঘটল অঘটন। আমি পড়ছি, আবুদের বাসায় আবার চিল্লা চিল্লির শব্দ শোনা যাচ্ছে। আমি অস্থির হয়ে পড়লাম, কি হলো আবার আবুদের বাসায়? আমি যেতেও পারছি না। আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু আব্বু ঘুমোচ্ছে। আমি আস্তে আস্তে দরজা খুলে চলে গেলাম। আপুদের বাসায় গিয়ে দেখি আপু আবারও পাগলামি করছে, নিজের সারা গায়ে আঁচড় কাটছে আর বলছে, তোদের এত বড় সাহস, ও আমাকে নিয়ে ছাড়বে, আটকে দেখা আমাদের। আমাদের আমাদের বলতে আপু কি বোঝাচ্ছেন? তার মানে কি দুটি জিন? কিন্তু হুজুর যে বললো একটা, আমার সবকিছু তালগোল পাকিয়ে গেল। বড় হুজুর যাওয়ার সময় একটা তাবিজ দিয়ে গেছেন, আঙ্কেল জোর করে আপুর গলায় সেটা পরিয়ে দিল। শয়তানটা আপুর শরীর থেকে চলে গেছে। আমি বাসায় এসে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু বলল, কিরে তোকে না মানা করেছিলাম এসবের মধ্যে ঢুকবি না? আবার দেবে গলাটা চেপে। আমি তখন সেই মুহূর্তের জন্য বরফ হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। শীতের রাতে আমার গা থেকে অনবরত ঘাম পড়ছিল, মুখ থেকে কোনো সুরা বের হচ্ছিল না, কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। আব্বুকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু রুমে তাকিয়ে দেখি আম্মু আব্বুর সাথেই আছে। তখন আমি আর এগুলো সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম। আমার জ্ঞান ফিরল ফজরের আজান শুনে। আমি উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, তিনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। সেদিন আর ঘুম হল না। বসে বসে ভাবছিলাম, শয়তানটা এরকম করছে কেন, আর ও আমাকেই বা কেন ভয় দেখালো? হয়তো ওখানে যাওয়াটা ঠিক হয়নি। পরদিন আমি বিকেলে যখন ঘুমালাম, আমি এক ভয়ানক স্বপ্ন দেখলাম। একটা কুৎসিত মানুষ, না মানুষ বলবো নাকি শয়তান বলবো বুঝতে পারছি না, কারণ তার শরীর মানুষের মতো কিন্তু মাথাটা অনেকটা ছাগলের মতো, আর কপালের মাঝখানে একটা শিং আছে। আর যদি আমার রাস্তায় আসিস তোকে সেই দিনই শেষ করে দেব, বলল ওটা। এই বলে শয়তানটা আমার বুকের ওপরে বসে আমার গলা চেপে ধরল। আমি বলে রাখি, আমাকে প্রায় বোবাজিন ধরত। আমি কোনো কথা বলতে পারছিলাম না, মনে মনে সুরা পড়ার চেষ্টা করছিলাম। শয়তানটা চলে গেল, আমারও ঘুম ভেঙে গেল। আমি উঠে পড়লাম, উঠে জানালার পাশে বসে ভাবতে লাগলাম ওখানে যাওয়াটা আমার ঠিক হবে না। তারপর নিচের দিকে তাকালাম, দেখলাম আপু কোথায় যেন যাচ্ছে। আমাদের কোয়ার্টারের পেছনের দিকে আমি তাকালাম, তারপর দেখলাম আপু একটা বেড়াল ধরে সেটার গলায় একটা কামড় দিল। আমি তারপর বড় হুজুরকে কল করলাম, কিন্তু তিনি ফোন ধরলেন না। আমি আঙ্কেলকে বললাম, আপনারা হুজুরের কাছে যান, কিন্তু আঙ্কেল আমাকে ভুল বুঝল। তিনি বলল, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাছাড়া তোমার মা এই বিষয়ে তোমাকে আসতে মানা করেছে, তুমি না আসলেই ভালো। আমি চলে আসলাম বাসায়, মনে কষ্ট পেলাম। আমি আপুকে সত্যিই ভালোবাসতাম, কি করব বুঝতে পারছিলাম না। সিদ্ধান্ত নিলাম আমি হুজুরের কাছে যাব। পরদিন টিউশনিতে যাবার সময় আমি বড় হুজুরের কাছে যাব বলে সিদ্ধান্ত নিলাম। আমি মসজিদে গেলাম, সেখানে বড় হুজুর থাকেন। গিয়ে হুজুরকে সালাম দিয়ে আমার পরিচয় দিলাম আর সবকিছু খুলে বললাম। হুজুর বললেন, সেদিন ওদের বাসা থেকে এসে আমি আমার পালিত জিনের মাধ্যমে জেনেছি ওই জিনটাকে কেউ একজন পাঠিয়েছে মেয়েটির ক্ষতি করার জন্য। যে পাঠিয়েছে সে চায় মেয়েটি যেন বিয়ে না হয়। এটা আপনি কি করে বুঝলেন হুজুর? আমি বুঝিনি, এটা আমাকে আমার পালিত জিনরা বলেছে। কে করেছে এই কাজটা? বলেছে এটা এক তান্ত্রিককে দিয়ে করানো, যে করিয়েছে তার কথা তো বলা যাচ্ছে না মা। হুজুর আরো বললেন, মা ওই মেয়ের বাবাই চায় না আমি ওর জন্য কিছু একটা করি, আমি কি করব তুমি বলো। সেদিন আমি এসব শুনে বাড়ি চলে আসলাম। বাসায় আসার পর আমি আপুকে কল করলাম, তাদের বাসায় যেতে বলল। আমি গেলাম, ওখানে গিয়ে দেখলাম আপু এই কয়দিনে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আপুর মুখ মলিন হয়ে গেছে। তারপর আপু আমাকে বসতে বলে কথা বলা শুরু করল। জানমনি, মানুষ জীবনে অনেক সময় ভুল মানুষটাকে চিনতে পারে না, আমিও তাই করেছিলাম। তোমার মনে আছে আমি তোমার সাথে আমার এক বন্ধুর পরিচয় করিয়ে দিয়েছিলাম, রিফাত ওর নাম। ওর সাথে আসলে বন্ধুত্বের বাইরে বেশি কিছু ছিল, আমি ওকে অনেক ভালোবাসতাম। কিন্তু বিশ্বাস করো, ও ছিল একটা নাস্তিক, যেটা আমি পরে জানতে পারি। ভেবেছিলাম ওর কথা বাসায় বলবো, কিন্তু এটা জানার পর আমি আর বলিনি। ওর সাথে সম্পর্ক ছাড়তেও বাধ্য হই। ও আমাকে কল দিত, হুমকি দিত, আমাকে প্রায়ই বলত আমি তোমাকে কারো হতে দেব না। জানমনি, আজ ওর জন্যই আমার বিয়েটা ভেঙে গেল। ও আমার শ্বশুরের নাম্বার জোগাড় করে আমার নামে যা নয় তাই বলেছে। আপু এগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। আপুর এই অবস্থা দেখেও তার বিয়ে ভেঙে গেছে বলে তার পরিবারের লোক তাকে ভুল বুঝতে শুরু করল। তারা ভাবল আপু বিয়ে করবে না বললে এই সমস্ত নাটক করছে। আমি আন্টি অর্থাৎ আপুর আম্মুর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সেদিন হুজুর যা আমাকে বলেছেন সব বলেছি। আন্টি আমার কথা বিশ্বাস করল। পরদিন আঙ্কেলকে না জানিয়ে আমরা হুজুরের কাছে গেলাম। হুজুর আপুকে বলল, মা, এমন কে আছে যে চায় না তোমার বিয়ে হোক? কারণ তোমার বিয়ে ভাঙার জন্য এই জিন চালন করা হয়েছে। তখন আপু হুজুরকে রিফাত ভাইয়ের ব্যাপারে সবকিছু খুলে বলল। হুজুর আপুর আম্মুকে বলল, এই শয়তানকে দূর করার জন্য কালোজাদু নষ্ট করতে হবে। যে কালোজাদু করেছে তার বাসার পাশে এক কলসিতে একটা মৃত কুমারী মেয়ের আঙুলের হাড়, পেঁচার নখ, কালির লাল কাপড় এগুলো আছে, আর এগুলো দিয়ে জাদু করা হয়েছে, এগুলোকে নষ্ট করতে হবে। আমি এগুলো নষ্ট করব, চিন্তা করো না। সেদিন রাতে আমরা বাসায় আসার পরেই সেই জিনটা আপুর উপরে ভর করল। সে বলল, জেনে যেহেতু গেছিস কে পাঠিয়েছে, কি করে সবকিছু হয়েছে, খেলাটা এবার জমেই গেল। ভালোই ভালোই ওকে পাঠিয়ে দে, না হলে ওর লাশ যাবে। আঙ্কেল বলে উঠল, যা খুশি করো, আমি তোমাকে রিফাতের সাথে বিয়ে দেব না। শয়তান বলে উঠল, দিবি না। এটা বলেই আপু নিজেই নিজের গলা চেপে ধরল। হাত সরতে পারলাম না আমরা। আমি হুজুরকে কল করলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, তিনি আসবেন বললেন। আপু এদিকে নিজের ওপর নিজেই অমানবিক নির্যাতন করা শুরু করল। এমন করতে করতে হঠাৎ সে আমাদের সামনেই একটা কাচের ঔষধের বোতল ভেঙে সেটা পেটে আঘাত করল। সে মাটিতে পড়ে গেল, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। শয়তান তো চলে গেল, আমরা সাথে সাথে আপুকে হাসপাতালে নিয়ে গেলাম। এই রাতের কথা কখনো ভুলব না। আপু কাতরাচ্ছিল আমাদের সামনে মৃত্যু যন্ত্রণায়, শুধুমাত্র মানুষটাকে পাওয়ার জন্য। মানুষটাকে মেরে ফেলতে চাইল রিফাত ভাইয়া, শেষটা এত ভয়ানক হবে তা ভাবিনি। কিছু সময়ের মধ্যেই আপু আমাদের ছেড়ে চলে গেল। আল্লাহ আপুকে বেহেশত নসিব করুক, আপুর ভুলগুলো ক্ষমা করে দিক, আমিন। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। কারো মৃত্যু নিয়ে মিথ্যে কথা বানিয়ে বলবো না, তারপরও বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। এই বলেই ঘটনাটি তিনি শেষ করেছেন এবং নাম ঠিকানা এগুলো প্রকাশ করতে নিষেধ করেছেন, আমি করলাম না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। ঘড়িতে সময় রাত 11:16 এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সিফাত আলম। আমরা আরো দুটো ইমেল পড়ব, তবে তার আগে একটু সিফাত আলমের সাথে কথা বলতে চাই। সিফাত আলম, কেমন আছেন, কি অবস্থা আপনার?
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই তো আর কি, দিনকাল চলে যাচ্ছে। আপনি ভালো আছেন ভাইয়া?
আমি ভালো আছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিফাত আলম, সিফাত আলমকে নিয়ে আমাদের আরো বেশ কিছু প্ল্যান আছে, কারণ সিফাত আলম এবং সাবিত আলম দুইজন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে নিয়ে আমাদের সাথে সেটা শেয়ার করেন, এবং তাদের কাছে প্রচুর মানুষ ঘটনা পাঠান, এবং আপনারা অনেকেই সিফাত সাবিতের সাথে যোগাযোগ করতে চান ঘটনা পাঠানোর জন্য। ব্যাপারটা এইভাবেই ঘটে। তো আজকে আমাদের লাইভে গত সপ্তাহে সাবিত আলম এসেছিলেন এবং সিফাত আলম আজকে যুক্ত হয়েছেন। সিফাত, আমি আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে, আপনি আজকে আমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করবেন, এই ঘটনাটা আপনি কার কাছ থেকে, কোন জায়গা থেকে সংগ্রহ?
জি, আজকে যে ঘটনাটি ভাইয়া আমি শেয়ার করবো সেটি আমার ইউনিভার্সিটির এক আপুর কাছ থেকে শোনা, মানে আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন তিনি, তো ওনার কাছ থেকে আমি মেনলি ঘটনাটা শুনেছি। ঘটনাটি মেনলি হচ্ছে ওনার ফ্রেন্ডের সাথে, মানে ওনাদের বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে একটি ঘটনা।
আপনি কি সেই মানে আপুর নাম, ইউনিভার্সিটির নাম এগুলো প্রকাশ করবেন?
আমি তো ইউনিভার্সিটির নাম প্রকাশ করতেই পারি, কারণ আমি নিজেই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো এইটুকু পর্যন্ত প্রকাশ করা যাবে, বাকিটুকু আসলে আমার সেরকম অনুমতি নেই ভাইয়া।
ওকে, তাহলে আমরা, আপনি কি এই মুহূর্তে চিটাগাং এ নাকি আপনি এই মুহূর্তে ময়মনসিং, কোথা থেকে আমাদের সাথে কথা বলছেন?
ভাই আমি এই মুহূর্তে ময়মনসিং অবস্থান করছি।
ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আপনার সাথে ঘটনায় চলে যাই। চলুন আমরা কথা বলি, এবং আমরা, আপনি জানেন নিশ্চয়ই যে গত বছর আমরা আসলে যখন 1 মিলিয়ন নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছিলাম, যে মানে আমরা ধারণা করেছিলাম স্ট্রাগল ওয়ার্ডটা একদমই রং হলো, আমরা মনে করেছিলাম যে আরেকটু পরে হবে, কিন্তু বার্থডের সময় হবে, কিন্তু সবাই জানুয়ারি মাসেই আমরা 1 মিলিয়নে পৌঁছে যেতে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সবাই শেয়ার দিয়েছিলেন পেজটা। এইবারও আমরা বার্থডের সময় আমরা চাচ্ছি যে 2 মিলিয়নে পৌঁছাতে, এবং সেইটা আপনার কি মনে হয় সম্ভব হবে বলে মনে করেন?
জি ভাই, ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে, আল্লাহ চাইলে তো সবই সম্ভব হয়ে যাবে
ইনশাল্লাহ। তো আমরা তাহলে ঘটনায় চলে যাই আপনার, চলুন শুরু করা যাক।
জি, আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত, আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে শেয়ার করেছি, আমি তার নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি, আপুর নাম হচ্ছে মাইশা আপু। তো মাইশা আপু আমাকে যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। মাইশা আপুর এক ফ্রেন্ড ছিলেন, মানে দুজন ফ্রেন্ড ছিলেন, দুজনের নাম হচ্ছে, একজন নাম ইফাইদা, একজন নাম মিনা। তো এরা দুজন এক সময়, মানে তারা তাদের পাহাড় এরিয়া সম্পর্কে খুব আগ্রহ ছিল, তারা আগে কখনো পাহাড় এরিয়া দেখেনি, এবং চট্টগ্রামের আশেপাশে তো অনেক পাহাড়ি এলাকা আছে, আর মাইশা আপুর বাসাটাও ছিল মানে পাহাড়ি এরিয়াতে। তো তারা একদিন ঠিক করলো বন্ধের সিজনে তারা, মানে ইফাইদা আর মিম আপু, তারা মাইশা আপুর বাড়িতে যাবেন। তো মাইশা আপুর সম্বন্ধে একটু তথ্য দিয়ে নিই আগে, মাইশা আপু হচ্ছে মানে আমার ইউনিভার্সিটির একজন ইমিডিয়েট সিনিয়র আপু। ওনার বাবা অনেক আগে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওনার বাবা মারা যাওয়ার পর ওনার দেখভালের সমস্ত দায়িত্ব ওনার মা একাই করতেন, ওনার মা নিজের বাবা বাড়িতে থাকতেন, সেখানে ওনার মা এবং ওনার মামা থাকতেন। তো মাইশা আপু ছুটির সময় ইফাইদা আর মিম আপুকে নিয়ে তাদের বাড়িতে যান। তো বাড়িতে যাওয়ার পর তারা চিন্তা করেন যেহেতু এত দূরে এসেছি, একটা পাহাড়ি এলাকায় এসেছি, আগে কখনো আসেনি, তো একটু অ্যাডভেঞ্চার করা যাক, মানে বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে আমরা একটু দেখব, বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো এবং চেনার চেষ্টা করব। তো সেই অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় যাওয়ার প্রস্তুতি নেয়। যেদিন তারা সেখানে পৌঁছায় সেদিন মানে বিকালবেলা তারা মানে পাহাড়ের দিকে যেতে শুরু করে। তো পাহাড়ের দিকে যাচ্ছে এবং মানে প্রকৃতি দেখে তাদের মারাত্মক ভালো লাগছে, এক একজন মানে বিভিন্ন ধরনের কথা বলছে, এরকম প্রকৃতি সাধারণত তাদের চোখে পড়েনি আগে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেদিনের কথা, হালকা হালকা বৃষ্টি পড়ছিল এবং বেশ কুয়াশা কুয়াশা একটা অবস্থা ছিল, পাশে বেশ বাতাস ছিল এবং তাদের বেশ ভালো লাগছিল। তো কিছু দূর যাওয়ার পরে তারা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়, সে আওয়াজটা ছিল একটা বাঁশির আওয়াজ। এই আওয়াজটা শুনে তারা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারা চিন্তা করে এই আওয়াজটা আসলে আসছে কোথা থেকে, এই আওয়াজটা কোথা থেকে আসছে এটা জানার আগ্রহটা তাদের মনে শুধুমাত্র এই আওয়াজটাই জাগিয়েছিল। কেননা এই আওয়াজটা এত বেশি সুন্দর এবং এত মধুর একটা আওয়াজ ছিল, যে আওয়াজ শুনে তারা কোনোভাবেই নিজেদেরকে আটকাতে পারছিল না। তারা যতই সে আওয়াজ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল, মনে হচ্ছিল যেন সেই আওয়াজটা তাদেরকে ধরে আরো তার কাছে নিয়ে আসছে, মারাত্মক একটা আগ্রহ জমে তাদের সেই আওয়াজের প্রতি। তারা আওয়াজের উৎস খোঁজার জন্য এদিক সেদিক যেতে থাকে, কিছু দূর যাবার পর তারা খেয়াল করে আওয়াজটা ধীরে ধীরে ফেডেড হতে শুরু করে, খুব কমে যেতে শুরু করে। একটা সময় যখন তাদের মনে হয় যে না, তারা আওয়াজের উৎসের খুব কাছে পৌঁছে গিয়েছে, তখন তাদের সেই আওয়াজটা পাওয়া একটা সময় কি বন্ধ হয়ে যায়। তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সেই আওয়াজের উৎস আর খুঁজে পায় না। সেদিন তারা সেখান থেকে চলে আসে, কারণ হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই তাদের মামা তাদেরকে খুঁজতে আসতে পারে, তাই তারা চলে যাচ্ছিল এবং মাও টেনশন করতে পারে। তো বাড়িতে যাওয়ার পর তারা দুপুরে মানে সন্ধ্যা থেকে সামান্য খাবার টাবার খায়, খাওয়ার পর মামাদের সাথে গল্প করতে বসে। তো তাদের মধ্যে যে ফ্রেন্ড ছিল ওনার নাম মিম, তো উনি চাইছিলেন যে এই আওয়াজের ব্যাপারে, বাঁশির আওয়াজের ব্যাপারে মামার সাথে একটু শেয়ার করবেন। তখন মায়ের সাপও বারণ করেন ওনাকে যে না, এগুলো এটা এখনই শেয়ার করার দরকার নেই, আমরা আগে দেখি যে আওয়াজের উৎসটা কোথায়, যদি কখনো নেক্সট টাইম এরকম আওয়াজের উৎস পাই, আওয়াজটা খুঁজে পাই, তাহলে আমরা চেষ্টা করবো আওয়াজের উৎসটা বের করার, একটু আগে আগে যাবো যাতে আওয়াজটা দ্রুত শেষ না হয়ে যায়। তাদের ধারণা ছিল তারা হয়তো বা লেট করে গিয়েছে, এই জন্য আওয়াজটা হয়তো বা সেই সময় শেষ হয়ে গিয়েছে। তো তারা মামার সাথে ঘটনাটি শেয়ার করে না। পরের দিন মামা তাদেরকে বলেন তারা একটা রেস্টুরেন্টে নিয়ে যাবেন তাদেরকে খাওয়ানোর জন্য। সেই অনুযায়ী তারা যায়, যাওয়ার পর সেখানে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে রাতেবেলা ফিরে আসে। ফিরে আসার পর মাইশাপুকে বেশ অন্য মানুষকে দেখা যায়। ইফাইদা আর মিমাপু তারা চেষ্টা করছিলেন ওনার সাথে কথা বলতে, কিন্তু উনি মানে জানালার দিক থেকে বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে শুরু করেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার কি হয়েছে, তখন সে বলতে থাকে আমি না আসলে সেই আওয়াজটার কথা কিছুতেই বলতে পারছি না, আমার মাথায় সেটা সারাক্ষণ বাজছে, আমি শুনতে পাচ্ছি সেই আওয়াজ, একদম অবিকল সেই আওয়াজ। তার কথা শুনে মনে হচ্ছিল সে হয়তোবা সেই আওয়াজের মানে গভীর কোনো মায়ায় পড়ে গেছে। তো পরদিন তারা আবার সেই পাহাড়ের দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর তারা অনেক খোঁজাখুঁজি করে আওয়াজটার জন্য, যে কোথায় গেলে পাওয়া যাবে। যেখান দিয়ে তারা ঘোরাফেরা করছিল আওয়াজটা শোনার সময় সেখানেই তারা ছিল, বারবার যাতায়াত করছিল, আসছিল যাচ্ছিল, কিন্তু সেদিন তারা কোনো আওয়াজের উৎস খুঁজে পায়নি। তারপরও বেশ তিন চার দিন তারা আবার যাতায়াত করে, কিন্তু সেরকম ভাবে আওয়াজের উৎস তারা কখনোই খুঁজে পাচ্ছে না। তো এক সময় মানে মাইশাপু বেশ মানে হতাশাগ্রস্ত হয়ে চিন্তা করেন যে হয়তোবা এটা জীবনে একবার শোনারই মানে তোক দিলে ছিল, এর বেশি হয়তোবা কিছু না। তো এই চিন্তা করে তারা মানে ক্যাজুয়ালি একদিন পাহাড়ে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঢালু রাস্তা দিয়ে উপরের দিকে উঠছেন, হঠাৎ করে আনএক্সপেক্টেডলি তারা এই আওয়াজটা আবার শুনতে পায়। তো এই আওয়াজটা শুনতে পাওয়ার পর তারা একদম মানে পাগলের মতো বিভিন্ন জন বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করলে মায়েশাবু বলেন যে আমরা আলাদা না হয়ে আমরা একসাথে আওয়াজের উৎসটা খুঁজি। তারা আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে একটা সময় মানে কিছু দূর যাওয়ার পর মনে হলো যে আওয়াজটা একটু কাছে চলে এসেছে। তারা খুঁজতে খুঁজতে একটা ঝুপড়ি মার্কা ঘর দেখতে পায়। সেই ঘরের ভেতরে তারা যাওয়ার সাহস করতে পারে না। তারা দেখে ঘরের সামনে বেশ বড় একটা ফিল্ডের মতো ইয়ার্ড বানানো, সেখানে বেশ ঘাস হয়ে আছে এবং একজন ব্যক্তি টুপি পাঞ্জাবি পরা এবং একটি কোটি পরা, সে মুখের মধ্যে একটা বাঁশি নিয়ে সুন্দর মতো বাঁশি বাজাচ্ছে নিজের মনে, তার চোখ ছিল বন্ধ। তো মাইশাপু চিন্তা করছিলেন যদি আমরা ঘরের ভেতরে ঢুকতে যাই তাহলে দরজা পেরিয়ে ঢোকার সময় সাউন্ড হবে, এতে উনি ডিস্টার্ব ফিল করতে পারে, হয়তো বা বাঁশি বাজানো বন্ধ করে দিতে পারে। তাই তারা খুব সাবধানে বিনা শব্দে সেখানে ঢুকলেন। সেখানে ঢোকার পর তারা সেই ঘাসের মধ্যে বসে পড়লেন, বসে কেমন যেন সম্মোহিত হয়ে সেই বাঁশি বাদকের বাঁশি বাজানো শুনতে থাকেন। শুনতে শুনতে একটা সময় দেখেন বাঁশি বাদক চোখ খুলে তাকিয়েছেন এবং তার বাঁশি বাজানো শেষ হয়েছে। তারা দেখতে পান বংশীবাদক তাদের দিকে খুব বড় বড় করে তাকিয়েছে। তিনি জিজ্ঞেস করছেন আপনারা কারা, এখানে আপনারা কোথেকে এলেন, আমার ঠিকানা কে দিল আপনাদেরকে। তারপর মিমাপু কিছু বলতে যাওয়ার আগেই মাইশাবু তাদেরকে তাকে বলতে থাকেন আপনি তো খুব ভালো বাঁশি বাজান, আপনার বাঁশির সুরই তো আমাদেরকে এখানে টেনে নিয়ে এসেছে, এর জন্য তো কোনো ঠিকানার দরকার হয় না, কিছু কিছু সুর এমন আছে যা শুনলেই মানুষ এমনিতেই সেতুর দিকে চলে যায়। একথা শুনে বংশীবাদক বলে আমি তো বাঁশি বাজাই না, এ বাঁশি আমি আসলে বাজাতেই পারি না, আমি কোনো বাঁশিই বাজাতে পারি না, আমি জাস্ট এই বাঁশিটা আমার ঠোঁটের মধ্যে স্পর্শ করাই আর অটোমেটিক এটা বেজে ওঠে, আমি জানি না এটা কিভাবে হয়। তবে একটা কথা বলতে পারি, এ বাঁশিটা আমার না, এ বাঁশিটা আমার এক বোনের, আমারই ছোট বোনের, আমার বোনের নাম মিমি। তো বংশীবাদক আরো বলেন যে আমার বোন এই বাঁশিটা খুবই সুন্দর করে বাজাতো, সে যখন এই বাঁশিটা বাজাতো তখন আশেপাশের মানুষজন জড় হয়ে সেই বাঁশিটা শুনত, কিন্তু একদিন সে কোথায় যেন হারিয়ে গেল, তাকে আর খুঁজে পেলাম না। তার একটা অভ্যাস ছিল, সে বাঁশি বাজানোর সময় পাহাড়ের এদিক সেদিক ঘুরে বেড়াত, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেত, কিন্তু সন্ধ্যা হবার আগে সে ফিরে ঠিকই আসত। কিন্তু একদিন ওই দেশে গেল আর ফিরে এলো না। তার বংশীবাদকের এই কথাগুলো শুনে তিনজন আপুই, মাইশা, ইফায়দা এবং মিম, প্রচন্ড ব্যথিত হন। তারা চিন্তা করতে থাকেন, মিমি একটা ছোট মেয়ে হয়তো বা, তার সাথে কি এমন হতে পারে। তখন বংশীবাদক বললেন, আসুন না ঘরের ভেতরে, আমি আমার বোনের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। এই কথা শুনে ইফায়দা এবং মিম আপু কিছুটা ইতস্তত থাকেন, কিন্তু মাইশা আপু কিভাবে যেন সেই লোকটির পিছে পিছে সেই ঘরে প্রবেশ করেন, যা দেখে ইফায়দা এবং মিম আপু প্রচন্ড ভয় পেয়ে যান এবং অবাক হন। তারা চিন্তা করতে থাকেন, একটা অপরিচিত মানুষ ঘরের ভেতরে ডাকছে, কিভাবে যাচ্ছে সে। তো সে ঘরের ভেতরে গেলে ইফায়দা এবং মিম আপু তারা তাদের পেছন পেছন যান। কিছুটা বাইরে থেকে দেখতে পারেন একটা বন্ধ ঘর, সেই ঘরের তালা খুলে লোকটি তাদেরকে ভেতরে নিয়ে গেল। ভেতরে যাওয়ার পর তারা দেখতে পেলেন একটা সুন্দর ছবি, সেই ছবিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার পরনে একটি শাড়ি, গোল্ডেন কালারের একটি শাড়ি, তার কানে দুল এবং নানা ধরনের অর্নামেন্টস তার গায়ে, তার মুখে একটি বাঁশি, সে তার আঙ্গুলগুলো দিয়ে বাঁশির ছিদ্রগুলো খুব সুন্দর করে ধরে আছে। বংশীবাদক বলল, এই দেখুন, এই হচ্ছে আমার বোন মিমি, অনেক খুঁজেছি তাকে, জানেন কোথায় কোথায় খুঁজিনি, আপনাদের কি বলবো। খুঁজতে খুঁজতে একবার দেখে গিয়ে তার বাঁশিটা একটা খাদের সামনে পড়ে আছে। অনেক অপেক্ষা করেছি তার জন্য, অনেকদিন বচ্চায় থেকেছি, কিন্তু কখনো সে আর ফিরে আসেনি। আমার কাছে তার সর্বশেষ স্মৃতি বলতে তার এই বাঁশিটি অবশিষ্ট রয়েছে, আর কিছুই নেই। সেদিনের মতো সেই বংশীবাদকের সাথে কথাবার্তা বলে তিনজন আপুই বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পর ইফায়দা এবং মিম আপু কিছুটা নর্মাল থাকলে মাইশা আপুর অবস্থা দেখে মনে হচ্ছিল সে বেশ ইমোশনাল হয়ে আছে, মনে হচ্ছিল তার আবেগ হয়তোবা আকাশ ছুঁচি করছে। তিনি নিজের অজান্তেই হয়তোবা সেই বংশীবাদকের ব্যথায় ব্যথিত হচ্ছিলেন। সেদিনের পরের দিন তাদের একটি জায়গায় যাবার কথা ছিল, সেখানে একটি কনসার্ট হচ্ছিল। কনসার্টে যাওয়ার জন্য কনসার্টে যে ব্যান্ড পারফর্ম করছিল সেই ব্যান্ডের প্রচন্ড বড় ফ্যান ছিলেন ইফায়দা, তো তিনি চাচ্ছিলেন কনসার্টে যাওয়ার জন্য। কনসার্টের টিকিট গুলো কালেক্ট করেছিলেন মাইশাপুর আম্মু। মাইশাপুর আম্মু এসে বলেন, তোমরা তো এখানে কখনো আসো না, তো যেহেতু এবার এসেছো তাই চিন্তা করলাম, আমার মেয়ে তো বলেছিল যে তোমরা এই ব্যান্ডের একটা বড় ফ্যান দুজনই, তাই আমি চিন্তা করলাম তোমাদের জন্য টিকিট গুলো কেন না নেই। তো তারপর তিনি টিকিট নেন এবং টিকিট গুলো ইফায়দা এবং মিম আপুকে দিয়ে দেন, এবং আরেকটা টিকিট উনি নেন মাইশাপুর জন্য। কিন্তু মাইশাপু সেদিন বলেন, মা আমি আজকে কনসার্টে যেতে চাচ্ছি না। তখন তার মা তাকে জিজ্ঞেস করেন, কেন তোমার কি কোনো সমস্যা হচ্ছে, শরীর খারাপ? যেহেতু মাইশাপুর মা একজন সিঙ্গেল মাদার ছিলেন, তাই তার একমাত্র মেয়ের ব্যাপারে তিনি খুবই স্বাস্থ্য সচেতন ছিলেন। তো মাইশাপু বলেন যে, না আমার শরীর খুব একটা খারাপ না, সামান্য মাথা ব্যথা আর মাথাতে একটু ঝিমঝিম করছে, আমি একটু ঘুমাতে চাই। এই কথা শুনে ইফায়দা এবং মিম আপু বললেন, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা কনসার্টটা বাদই দিই, সমস্যা নেই, পরে না হয় যখন হবে তখন জয়েন করব। কিন্তু মাইশা আপু বলেন, না তোমরা তো এই কনসার্টের অনেক বড় ফ্যান, এই ব্যান্ডের অনেক বড় ফ্যান, তোমরা তো আগেও যেতে চেয়েছিলে কিন্তু দূরে হওয়ার জন্য যেতে পারোনি, এবার যেহেতু সুযোগ এসেছে তোমরা যাও। মাইশাপুর কথা তারা আর ফেলতে পারলেন না, তারা সেদিন সন্ধ্যার দিকে কনসার্ট, সন্ধ্যার আগে বিকালের দিকে কনসার্টের দিকে রওনা দেন। মাইশাপু একা একই বাসায় বসে আছেন, আজও জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর চিন্তা করেন, একটু যাই বাড়ি থেকে ঘুরে আসি, শীত শীত লাগছিল, তাই তিনি গায়ে একটা শাল পরে নিলেন। শালটা ভালো করে গায়ে জড়িয়ে তিনি হাঁটতে শুরু করলেন। তিনি নিজে চিন্তা করেননি তিনি কোন দিকে যাবেন বা কোন কোনখানে যাবেন, তিনি নিজের মনে হাঁটতে হাঁটতে সেই পুরনো ঝোপড়ির কাছে গিয়ে পৌঁছলেন। তিনি খুঁজতে শুরু করলেন তাকে, কিন্তু সে ব্যক্তিকে আজ কোথাও পেলেন না তিনি। দূর দূরান্ত থেকে বাঁশির আওয়াজ আবার শুনতে পেলেন, কিন্তু আজ আওয়াজের উৎসটা হয়তোবা এই ঝোপড়ি ঘরটা না, অন্য কোথাও। তিনি খুঁজতে 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 বিভিন্ন জায়গায় খুঁজলেন, কিন্তু কখনোই মনে হচ্ছিল না তিনি সামান্য পরিমাণে উৎসের কাছে পৌঁছাতে পারছেন। একটা সময় তিনি নিরাশ হয়ে যান, তিনি বুঝতে পারেন না তিনি সেই ব্যক্তিকে খুঁজে পাবেন কিনা। তারপর সে ফিরে আসার সময় একবার দেখেন তার পায়ের সামনে সেই বাঁশিটা পড়ে আছে। তিনি সেই বাঁশিটা হাত দিয়ে তুললেন। বেশ অবাক হন, ততক্ষণে বাঁশির আওয়াজ থেমে গেছে। তিনি বাঁশিটা তুলে মুখে লাগাতে বাঁশিটা সেই মায়াবী আওয়াজে নিজে থেকে বাঁচতে শুরু করে। মাইশাপু সম্মোহিত হয়ে যান। কিছুক্ষণের মধ্যে টনক নড়লে তিনি বাঁশিটা হাতে ছজোরে ফেলে দেন। ফেলে দেওয়ার পর তিনি ফিরে আসতে চান, বাঁশিটা তিনি সাথে নেননি। ফিরে আসার সময় তিনি সেই ঝুপড়ি ঘরের কাছে আবার যান, গিয়ে একজন একটু তাকিয়ে থাকবেন। তিনি তাকিয়ে আছেন, পেছন থেকে এক ব্যক্তি তাকে বলে উঠলেন, আপা আপনি এখানে কি করতেছেন? এখানে তো মানুষজনের আসা নিষেধ। আপু পেছন থেকে বেশ ভয় নিয়ে তাকালেন। তাকানোর পর উনি দেখতে পেলেন এক ব্যক্তি, যাকে দেখে সিকিউরিটি গার্ডের মতো মনে হচ্ছে, তিনি দাঁড়িয়ে আছে। আপু ওনাকে বলেন, আচ্ছা এখানে এক লোক থাকে যে বাঁশি বাজায়, এবারে মালিক হয় তোমরা, তিনি, ওনার সাথে আমার খুব কথা বলা দরকার। ওনাকে কোথায় পাওয়া যাবে একটু বলবেন আমাকে? তখন তারন বলে, আরে আপা কি কর, আমি তো এখানে 4 বছর যাবত ডিউটি করতেছি, কোনোদিন তো এরকম কিছু শুনি নাই। এই বাসা তো 4 বছর যাবত বন্ধ, একেবারেই বন্ধ, এখানে আসা উচিত না। এখানে লোকজন কয় এটা ভূতের বাড়ি, আপনি এখান থেকে তাড়াতাড়ি যান গা। সিকিউরিটি গার্ডের কথা শুনে আপু বেশ অবাক হন। তিনি ভয় পান বেশ। পেছন থেকে শুনতে পারেন তার মা তাকে ডাকছে। তিনি দৌড়ে তার মায়ের কাছে চলে যান। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত বাজে 9টা। তিনি একেবারে অবাক হয়ে যান, এতটুকু সময় কিভাবে চলে গেল, যা তার কাছে অসম্ভব মনে হচ্ছিল। এরপর থেকে মাইশাবু আর কখনোই সেই পাহাড়ের রাস্তায় যাননি। তিনি সবসময় সেই রাস্তা এড়িয়ে চলতেন, কিন্তু তারা তিন বন্ধুই সবসময় প্রায় দিনই নিজেদের মধ্যে আলাপ আলোচনা হলে সেই বংশীবাদকের কথা তারা বলতেন। তারা তাকে অনেক খোঁজারও চেষ্টা করেছেন, অনেক মনে করেছেন তার বাঁশির কথা। তো রাসেল ভাই এবং লিসেনার্স, এই ছিল আমার আজকের ঘটনা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
না, অসংখ্য ধন্যবাদ সিফাত আপনার ঘটনার জন্য। আশা করছি যে যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে, এবং আমাদের আসলে আরো দুটো ইমেল আছে, সেটাও আমরা একটু পড়ে শোনাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিফাত, আপনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন, আপনি চমৎকারভাবে স্টোরি বলেন, এবং আপনাকে নিয়ে আমরা আসলে আরো বেশ কিছু প্ল্যানও করছি আপনাকে এবং সাবিবকে নিয়ে। আশা করছি সেই প্ল্যানগুলো আমরা এক্সিকিউট করতে পারবো খুব দ্রুত। থ্যাংক ইউ সো মাচ এই সময় করে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। শেষে একেবারেই লিসেনারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান।
লিসনারদের উদ্দেশ্যে তেমন কিছু তো বলার নেই, আপনারা তো সবসময় আমাদেরকে সাপোর্ট করেই যাচ্ছেন। তারপর আমরা যেটা চাবো সেটা হচ্ছে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, যেন আমাদের বার্থডের আগেই আমরা 2 মিলিয়ন হিট করতে পারি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে জুনায়েদ আছেন, এবং সিফাতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। জুনায়েদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জুনায়েদকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পাচ্ছি না। আমি বরং একটা ইমেইলে চলে যাই, এবং ইমেইলের পরে আবারও জুনায়েদের কাছে আসবো। আপাতত একটা ইমেইলে চলে যাচ্ছি, চলুন কথা না বাড়িয়ে। জুনায়েদ, আপনি কিন্তু আনমিউট করেছেন, করেননি আর কি, আপনি আনমিউট করলে কিন্তু আমি আপনাকে শুনতে পাবো। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটাও সেই কারণে বুঝতে পারছি না। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন, অনেকেই দেখতে পাচ্ছি সিফাতের প্রশংসা করছেন। সিফাত খুবই জনপ্রিয় একজন স্টোরি টেলার, কারণ তিনি নিজের ঘটনা মানে এই পর্যন্ত কয়টা বলেছেন আমি বলতে পারবো না, সিফাত হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু অসংখ্য মানুষের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে তিনি ভূত ডট কম কে এবং আপনাদের সবাইকে উপহার দিয়েছেন। সেজন্য আমি সিফাতের প্রতি কৃতজ্ঞ, এবং তার প্রতি আমি অনেক বেশি আস্থাশীল যে আগামীতেও তিনি ঠিক এইভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা চলে যাব জুনায়েদের। জি সিফাত, কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়?
জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় এইভাবে আপনাদের সাথে থাকবো, আর লিসেনারদের উদ্দেশ্যে মানে যাওয়ার আগে তাদেরকে বিদায় বলে যেতে চাচ্ছিলাম আর কি। তো আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কোন ঘটনা নিয়ে ফিরে আসবো আবার যে কোনো দিন যে কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভূত ডট কম এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আমরা যেটা করতে চাই এখন সরাসরি ঘটনায় চলে যাই, কারণ আমি জুনায়েদকে, জুনায়েদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জুনায়েদ বের হয়ে, জুনায়েদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি কোনো স্টোরি শেয়ার করতে চান এই মুহূর্তে, এবং আপনি যদি বলতেন যে আপনি কোথা থেকে বলছেন, এবং আপনার পরিচয়টা যদি একটু ঠিকভাবে দিতেন, তাহলে আমরা সবাই আপনাকে চিনতে পারতাম, জানতে পারতাম, বুঝতে পারতাম।
জি ভাই, আমার নাম জুনায়েদ, আমি ঢাকার আজিমপুর থেকে বলতেছি। তো আমি আজকে যে ঘটনা বলবো এটি হচ্ছে কামরাঙ্গীর চর দলহাটি চৌরাস্তায় চৌরাস্তার ওদিকে, মানে বাড়ির নাম্বারটা বলছি না, কিছু কারণ
আমরা ঘটনাটা পরে যাবো। আপনি শুধুমাত্র বলেন যে কোন জায়গার ঘটনা বলবেন, তারপর আমরা একটা ইমেইলে যাব, তারপর আপনার কাছে ফিরে আসবো। জি,
কামরাঙ্গি চর জালাহাটি চৌরাস্তা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ইমেইলে যাচ্ছি, ইমেইলের পরে ফিরে আসছি আপনার কাছে, সাথেই থাকুন।
আচ্ছা,
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। একটা ঘটনা যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইমন, বর্তমানে পিরোজপুর জেলায় আছি। আজকে আপনাদের সাথে একটা সত্য ঘটনা শেয়ার করব। আশা করি ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ঘটনাটি আমার মামার কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটে আমার মামার এক বন্ধুর সাথে। আমার মামা যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই বলছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় বাবা ও ছেলে দুজনের বক্তব্য আছে, তাই দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। বাবা: সময়টা 2003 সাল, আষাঢ় মাস, আকাশ মেঘাচ্ছন্ন, মেঘের গর্জন এবং মুষলধারে বৃষ্টি, চারিদিকে পানি থই থই করছে। আমাদের গ্রামটা একটু লোকালয়ের বাইরে। আমি, আমার স্ত্রী আর দুই ছেলে, এই নিয়ে আমাদের সংসার। বড় ছেলেটার সামনে SSC পরীক্ষা, এদিকে নানা বাড়িতে ওর এক খালা এসেছে বিদেশ থেকে, তাকে দেখতে যেতে হবে। আমি, আমার স্ত্রী আর ছোট ছেলেটাকে নিয়ে দেখতে গেলাম। পরীক্ষার জন্য বড় ছেলেটাকে নিয়ে যাওয়া হল না। বড় ছেলে বাবা মা যাওয়ার সময় বলল, কি রে, একা থাকতে পারবি? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ পারব। মোটামুটি সাহস আছে আমার, কারণ এর আগে আমি একা থেকেছি অনেকবারই। বাবা বলল, অসুবিধা নেই, আমরা দু একদিনই চলে আসব। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত পড়লাম, তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ টিনের চালের উপরে একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়। ঘড়িতে 1:30 বাজে, মনে হচ্ছিল যেন টিনের উপর ভারী একটা কিছু পড়ছে। আমি ভাবলাম হয়তো নারিকেল বা অন্য কোনো গাছের ডাল হবে, কিন্তু না, একটু পর শব্দটা আবার হয়। টিনের চালে টুংটাং বৃষ্টির শব্দ, আকাশে মেঘের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো ঘরে আমি একা। এমনিতে মনে সাহস থাকলেও মনে মনে কেমন একটা ভয় পাচ্ছিলাম। হঠাৎ শুনি পেছনের রুম থেকে ভেসে আসছে তীক্ষ্ণ করুণ কান্নার আওয়াজ। আস্তে আস্তে উঠে দেখি তীক্ষ্ণ সুরে করুণ কান্নার আওয়াজটা আমার রুমের দিক থেকে আসছে। তারপর দেখি কালো একটা অবয়ব আমার খাটের চারিদিকে হাঁটছে আর কাঁদছে। প্রচণ্ড শীত, তবু আমি শীতের ভেতর ঘামতে শুরু করি। তারপর দেখি অবয়বটা ফিসফিস করে ফ্যাকাশে গলায় বলছে, আমার লাশ চাই, কোথা থেকে দিবি আমি জানি না, কিন্তু লাশ তোকে দিতেই হবে। আর এই রাতের ঘটনা যাতে কেউ না জানে এই বলেও সে আমাকে সতর্ক করে দেয়। তারপর একটা শীতল বাতাসের সাথে অবয়বটা মিলিয়ে যায়। এরপর ফজরের আজান শুনতে পাই এবং কিছুটা ভয় কেটে যায়। পরদিন বাবা মা চলে আসেন। এরপর কিছুদিন সবকিছু ঠিকঠাক ছিল। এরপর ঘটে সেই নির্মম ঘটনা, পরদিন রাতে আমার ছোট ভাইটার প্রচণ্ড জ্বর আসে। প্রায় 1 সপ্তাহের মতো সে বিছানায় পড়েছিল। অনেক ডাক্তার কবিরাজে দেখানোর পরও ছোট ভাইটাকে বাঁচাতে পারলাম না। ছোট ভাইটার অন্তিম ক্রিয়া শেষ করি। নিজে খুব অসহায় মনে হচ্ছিল। ওই দিন রাতে আবার একটা স্বপ্ন। স্বপ্নে আবার ওই কালো অবয়বটা আসে আর বলে, কি ভাইয়ের জীবন দিয়ে দিলি, তবু একটা লাশ দিলি না, এরপর তোর বাবা, মা আর তুই। ভয় ভয় আমি বললাম, আমার কাছে কি চাও? লাশ, আমি লাশ চাই, কাফন দিয়ে মোড়ানো লাশ। তুমি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছ, আমি লাশ পাবো কোথায়? এরপর যে পরহেজগার ব্যক্তি গ্রামে মারা যাবে অন্তিম ক্রিয়ার শেষে তার লাশ আমাকে নদীতে ফেলে দিয়ে আসতে বলে, আর এই কাজে অন্য কাউকে নেওয়া যাবে না। এবং এই ঘটনা যদি অন্য কাউকে আমি জানাই তাহলে আমাকে প্রিয়জন হারাতে হবে। এই বলে সে আবারও হাওয়ায় মিলিয়ে যায়। এরপর আমি খোঁজ খবর রাখতে থাকি কবে কোথায় একটা পরহেজগারের লাশ পাব। এর কিছুদিন পর আমাদের গ্রামের পাশে একজন হুজুর মারা যান। তার লাশ দাফন দেওয়ার পর আমি ঠিক করি লাশটা নদীতে ফেলে দিয়ে আসব। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, সব নির্জন, তবুও ভয় ভীতি উপেক্ষা করে কোদাল নিয়ে চলে যাই কবরস্থানে। কবর খোঁড়া শুরু করি। কবর খোঁড়া শেষে লাশটাকে যেই ওঠাবো এরই মধ্যে কিছু লোক টের পেয়ে যায় যে কবর খুঁড়ে লাশ নেওয়া হচ্ছে। আমি তৎক্ষণাৎ লাশটাকে কাঁধে করে বাড়ির দিকে দৌড় দেই। লোকজন ধাওয়া দিচ্ছিল কিন্তু আমাকে পায়নি। আমি লাশটাকে সেই রাতে মাটির বড় হাড়ি অর্থাৎ মাইট বা ধানের কুড়া রাখা হয় এমন পাত্রে রাখি। পাত্রের মুখ সরু, তাই লাশটাকে আমি সেখানে বসিয়ে দেই। আমি ঠিক করি একটু পরেই ফজরের আজান দেবে, তাই কালকে লাশটাকে ফেলে দিয়ে আসব। তার পরের দিন রাতে আমি লাশটাকে বের করে দেখি লাশটা পুরো শক্ত হয়ে গেছে, শীতকাল এজন্য পচে যায়নি। তারপর আস্তে আস্তে লাশটাকে নদীর দিকে নিয়ে যেতে থাকি। নদীর একদম পাড়ে গিয়ে সেই লাশটাকে দুহাত দিয়ে পানিতে ফেলব। তখন লাশ শক্ত হওয়ার কারণে লাশের একটা হাত বেঁকেছিল। লাশ ফেলার সময় ওই হাত চরের মতো আমার গালে এসে লাগে। তৎক্ষণাৎ আমি তাড়াতাড়ি বাড়িতে আসি। এসে আয়নায় দেখি আমার গালে পাঁচটা আঙুলের দাগ। মনে মনে ভয় নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকালে আমার প্রচন্ড জ্বর আসে। বাবা, ছেলেটাকে কত ডাক্তার দেখালাম কিন্তু কোনোভাবেই জ্বর কমছিল না। প্রায় এক মাস বিছানায় পড়েছিল। শেষমেশ ছেলেটাকে আর বাঁচানো গেল না। দুই ছেলের মৃত্যুতে আমি খুব ভেঙে পড়ি। আমার সন্দেহ হল যে দুই ছেলে একইভাবে মারা গেল কিভাবে, হয়তো বাড়িতে কোনো সমস্যা আছে। তারপর আমি এক হুজুরের কাছে যাই এবং তাকে সবকিছু খুলে বলি। হুজুর বললেন, আপনি খুব দেরি করে ফেলেছেন। আপনি আর দুই দিন আগে আসলে আপনার বড় ছেলেটা মারা যেত না। আসলে হয়েছে কি, কিছু খারাপ মানুষ ওকে কালো জাদু করেছে। ও ক্লাসে ভালো ছিল, রোল ছিল এক, হয়তো তাদের সহ্য হতো না, এই জন্য ওকে মারতে কালো জাদু করা হয়েছে। আপনার ছেলেটিকে জিনের মাধ্যমে জাদু করা হয়। আপনাদের ঘরে এখন কালো জাদুর আসর নেই, তবু আমি এই তাবিজ দিয়ে দিচ্ছি, এটা ঘরে পুঁতে রাখবেন আর এই পড়া পানি দুইজনে খাবেন। আশা করি আর কিছু হবে না। এই ছিল ঘটনা। যদি ঘটনা ভালো লাগে পড়ে শোনাতে বলেছেন তিনি। থ্যাংক ইউ সো মাচ। এই ঘটনাটি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, কোন জায়গার, সেটা যদি একটু কমেন্ট সেকশনে লিখেন বা আমাদের জানিয়ে দেন তাহলে খুবই উপকৃত হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। ঘড়িতে সময় রাত 11:45। আমাদের সঙ্গে আছেন জুনায়েদ। জুনায়েদ, আপনার ঘটনাটা আমরা একটু ছোট্ট করে যদি শুনে ফেলি তাহলে খুব ভালো হয়। আমাদের আরো একটা অডিও ক্লিপ আছে, শো শেষ করতে হবে, এর মাঝখানে আপনি আপনার ঘটনা যদি একটু বলতেন।
জি ভাই, আমি শুরু করবো এখন?
জি।
তো আমি আজকে যে ঘটনাটা নিয়ে আসছি সেটি কামরাঙ্গি চরে জাওলাহাটি চৌরাস্তায় ঘটে। এই চৌরাস্তার ওদিকে এলাকাটার নাম কিন্তু আমি বাড়ির নাম্বারটা বলছি না, যার সাথে ঘটে তার নাম হচ্ছে মাহির। মাহির আমার থেকে কিছুটা বড় হবে, মানে এলাকার কিছু বড় ভাই থাকে না উনি। মাহিরের সাথে যেভাবে ঘটনাটি ঘটে আমি ঠিক সেভাবে ঘটনাটি বলছি। মাহির আমাকে বলল যে এটি ঘটে ভাই জুলাই মাসে, যে জুলাই আন্দোলন চলছিল 2024 সালে, জুলাই মাসে এক মাস পরে হবে। তখন এলাকায় এই প্রত্যেকটা এলাকায় ডাকাতের একটা ভয় ছিল। মানে তখন মাহির বলে যে একদিন রাতে মাহির হেডফোন দিয়ে গান শুনছিল, মানে প্রতিদিনের মতো মাহির প্রতিদিনই হেডফোন দিয়ে রাতে গান শুনে। একদিন রাতে মাহির গান শুনতে শুনতে মাহির একটি আওয়াজ পেল, মানে তার রুমের উপরে উপরে যে ছিল তার বাড়িটা বিবরণীতে একটু দিয়ে দেয়, তার বাড়ি হচ্ছে সাততলা, সাততলায় ছয়তলা পুরো ফাঁকা, ছয়তলার আশেপাশে কোনো দাওয়াল নেই, সাততলায় একটা রুম আছে এবং মাহিরা থাকে পাঁচতলায়। তো উপরে যখন মাহির যখন হেডফোন দিয়ে গান শুনছিল তখন মাহির একটি শব্দ শুনতে পায়, কোনো একটি ভারী বস্তু ঠপ করে যেভাবে পড়লে আওয়াজ আসবে ঠিক সেই আওয়াজটি শুনতে পায় মাহির। তো হেডফোন খুলে যখন মাহির করে তখন দেখলো কি যে কেউ উপরে হাঁটছে খুব জোরে জোরে, মানে এখান থেকে ওখানে ওখান থেকে। তখনই ঠিক মাহিরের ফোনটি বেজে ওঠে এবং মাহির ফোনটি রিসিভ করে তখন তার মা ফোন কল করে বলছে মাহির রুম থেকে বের হইস না। তার মাও ঠিক এই আওয়াজটি শুনতে পায় এবং তারা মনে করছিল কি ডাকাইত আসছে হয়তো বা, কারণ নিচের ফ্ল্যাট থেকে কল করে বলছে নিচের ফ্ল্যাটে নাকি কেউ গেট নক করে একটি ভারী নিঃশ্বাসের মতো আওয়াজ শুনতে পায় তারা। তো ঠিক সেদিন তেমন একটা কিছু হয় না, কিন্তু এর পরের দিন রাতে যেটা হয় তেমনই মাহির হেডফোন দিয়ে গান শুনতেছিল এবং ঠিক সেম আওয়াজটা হয়, ঠিক এই টাইমটা মাহির আমাকে বলছিল প্রায় 1:15 দিকে হবে। তখন এবার মাহির রুম থেকে বের হয়ে তার মাকে ডাকে এবং তারাও সবাই ঠিক আওয়াজটা শুনতে পাচ্ছে উপরে, মনে হচ্ছে কি একটি ছোট বাচ্চা এবং একটি বৃদ্ধ মহিলা তারা খেলা করতেছে উপরে। তো মাহিরের বাবা সাহস করে উপরে যেতে চান তো মাহির আম্মু বলে না থাক এত রাত উপরে যাওয়া দরকার নাই। পরে তারা দিনবেলা যখন উপরে যায় দেখে কিছুই নাই, মানে পুরো একদম কোনো কিছু পড়ার কোনো চিহ্ন নাই, কিছুই নাই। তোমরা উপরে যখন যায় উপরে মাহিরের যে দাদি ছিল তার দাদি যখন মারা যায় তার দাদি যখন বেঁচে ছিল যখন যে খাটটিতে ঘুমাতেন সেই খাটটিও উপরে ছিল ছাদে। তো সেই খাটটিতে
যে আপনি শেষ করেন বলেন
যে মাহির শুনতে পাচ্ছিল, মানে শুনছিল যে সে খাটটিও এখান থেকে ওখানে ঘষাঘষির একটি আওয়াজ পাচ্ছিল মাহির। তো কোনো চিহ্ন পায় না, তারা যখন দিনবেলা যায় তখন কোনো চিহ্নই পায়নি। তখন এমন ঘটনা ঘটে সেজন্য মাহিরা সিদ্ধান্ত নেয় যে পুরো বাড়িটি বন্ধ করাবে। তো হুজুর ডেকে পুরো বাড়িটি বন্ধ করে দেয় এবং তারপরে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু মাহিরের দাদুর সাথে যে ঘটনা ঘটেছিল সেটা শোনার পর রাসেল ভাই আমি আসলে ঠিক ছিলাম না। মাহির আমাকে বলল তার দাদির সাথে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে তার দাদি নাকি যখন বেঁচে ছিল তখন মাহির ছিল না, মাহির তখন হয় নাই। তো তার দাদি এমনই রাতে একদিন গেট নক করার শব্দ পায় এবং গেট যখন খুলে তখন রুমের ভিতর থেকে একটি ছোট বাচ্চা দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে ডান পাশে চলে যায়। এই ঘটনাটা এটা শোনার পর ভাই আমি ঠিক ছিলাম মনে করেন।
ব্যাপারটা বেশি ভয়ঙ্কর জুনায়েদ, আসলে মানে আপনি যেটা বলছেন সেটা সত্যি, এবং আপনি যদি নিজেকে ওই জায়গায় কল্পনা করেন আপনার কাছেও আসলে সেরকমই লাগবে, কারণ একজন মানুষকে ওইভাবে দেখে মানে ভীষণ ভয় পাওয়ার কথা। জুনায়েদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে
তার দাদি নাকি সেন্সলেস হয়ে পড়ে যায় এবং যখন তার জ্ঞান ফিরে তখন তাকে জিজ্ঞেস করা হয় তখন নাকি তিনি এটা বলেন।
না আসলে মানে সত্যি কথা বলতে প্রচন্ড ভয় পাওয়ারই তো কথা, ঠিকই বলেছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ জুনায়েদ, আপনি আমাদের সাথে জয়েন করেছেন, যুক্ত হয়েছেন, আপনার এলাকার একটা ঘটনা বললেন এবং খুব চমৎকার ভাবেই বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের লিসনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান? যদি বলতে চান তাহলে বলতে পারেন প্লিজ।
আপনারা সবাই শুনুন, শেয়ার করুন, এতটুকুই।
থ্যাংক ইউ সো মাচ মাই। আসলে আপনি মায়ের যে ঘটনা বললেন জুনায়েদ, আমি অনেক খুশি হয়েছি এবং আপনি খুব আমি খুব খুশি হয়েছি এই কারণে যে আপনি খুব চমৎকারভাবে গুছিয়ে বললেন কথাগুলো এবং আপনি মানে একদম শেষ মুহূর্তের যে দাদির সাথে যে মানে পার্টটা সেই পার্টটা রেখে দিয়েছিলেন।
আরেকটা কথা, যখন হুজুর ডাকান মানে ডাকছিল, তখন হুজুর নিজেই বলছিল যে এ বাসায় দুইটি জিন আছে, একটি বৃদ্ধ মহিলা এবং একটি ছোট বাচ্চা। বৃদ্ধ মহিলাটি সাপোজ তার দাদি, কিন্তু ছোট বাচ্চাটি কি এটি আজও তারা খুঁজে পায়নি।
ও তাই, আচ্ছা 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 আচ্ছা, এটা তো ভয়ঙ্কর একটা ইনফরমেশন দিলেন, থ্যাংক ইউ সো মাচ। মানে জুনাইদ, অসংখ্য ধন্যবাদ। আমি আশা করবো যে আপনি ভবিষ্যতে আমাদের সাথে যুক্ত হবেন এবং ভবিষ্যতে আপনি ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
আমার কাছে আরো একটি ঘটনা আছে, আমি অন্য একদিন বলবো না।
প্লিজ, আমি খুবই খুশি হব যদি আপনি বলেন, তাহলে আমি খুবই খুশি হব। আপনি নেক্সট উইক বা তার পরের উইক যে কোনো একটা দিন আপনি রাব্বির সাথে যোগাযোগ করে আসলে বলতেই পারেন, আমরা অপেক্ষায় থাকবো আপনার। আপনি ভালো থাকবেন। আপনারা প্লিজ মানে জুনাইদ এবং আজকে সিফাত জয়েন করেছিলেন, দুজনকে একটু আপনারা সাপোর্ট দেবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে তাদের জন্য একটু লিখবেন। এবং আজকের এই এপিসোডের কোন একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এটা শেয়ার করুন বন্ধুদের সাথে এবং শেয়ার করুন আপনার আপনজনদের সাথে। আমরা ফেব্রুয়ারিতে 2 মিলিয়নে পৌঁছাতে চাই যদি আপনাদের সহযোগিতা পাই। আমরা এখন চলে যাব আমাদের শেষ ঘটনায়, একটা ইমেইলে চলে যাব। আশা করছি যদিও ওয়ার্কিং ডে, তারপরেও একটু সময় নিচ্ছে আপনাদের, খুব বেশি বড় না। আমরা চলুন পড়ে শোনাই আপনাদের। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।
ভয়ের আরেক নাম .com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটি জিনের ঘটনা বলতে যাচ্ছি, আর জিনের অস্তিত্ব কুরআন শরীফে বর্ণিত আছে। কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার এক সৃষ্ট জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব রয়েছে। তবে মানুষের চর্মচক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী, তাদের মধ্যেও মুসলিম এবং কাফির ভেদ আছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে, তাদেরও সমাজ রয়েছে, তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। বর্তমানে আমি সেনাবাহিনীতে কর্মরত, যদিও সেনাবাহিনীর লোকেরা অনেক সাহসী হয়, কিন্তু ছোটবেলা থেকেই আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, মাদ্রাসা থেকে আলিম পাস করেছি, এখন ফজিলে পড়াশোনা করছি এবং আমার দাদির সাথে একটি জিন ছিল এটা শুনে বড় হয়েছি, তাই প্যারানর্মাল বিষয়ের প্রতি আমার অনেক কৌতূহল। আমি নাইমুল ইসলাম হৃদয় নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সেনভাগ লক্ষ্মীকোল গ্রাম থেকে বলছি। আমি যখন সেনভাগ লক্ষ্মীকোল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার 2014 সালে নবম শ্রেণীতে পড়তাম, তখন থেকেই নিয়মিত ভূত FM শুনতাম। বলা চলে 2014 সাল থেকেই ভূতের ঘটনা শুনে ও আপনার উপস্থাপনা দেখে ভক্ত হয়ে যাই। 2014 থেকে 2019 সাল পর্যন্ত আমি নিয়মিত আপনার শো শুনতাম, কিন্তু 2019 সালে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিই এবং ট্রেনিং চলাকালীন সময়ে মোবাইল ফোন পুরো 6 মাসের জন্য কর্তৃপক্ষ জমা নেয়, তাই তখন আর ভূত FM শোনা হয়ে ওঠেনি। যখন ট্রেনিং 2020 সালে শেষ করি, তখন খোঁজ নিয়ে দেখি ভূত FM বন্ধ হয়ে গেছে। এতে মনে অনেক কষ্ট পাই, আর কোভিড-19 এর জন্য সবকিছু লকডাউন ছিল। আমি লকডাউনে পূর্বের এপিসোডগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে শুনতাম, অনেক ভালো লাগত, আর ভাবতাম যদি আবার ভূত FM চালু হতো। যাই হোক, একদিন আমি আরজেরাসেল ভূত .com এর সন্ধান পাই এবং অনেক খুশি হই আর নিশ্চিত হই যে এটাই সেই রাসেল ভাই। তারপর থেকে মাঝে মাঝে ভূত .com শুনতাম, যেহেতু সেনাবাহিনীতে চাকরি করি তাই তেমন আগের মতো শোনার সুযোগ হয়ে ওঠে না। একদিন আমি আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা শেয়ার করি ইমেইলের মাধ্যমে। ঘটনাটা সিলেক্ট করা হয়, কিন্তু আমি জানতাম না। একদিন রাতে ওয়াইফের সাথে কথা বলতে বলতে ও আমাকে বলে, আচ্ছা তুমি কি ভূত .com এ ঘটনা পাঠিয়েছিলে? আমি বললাম হ্যাঁ। কই, ঘটনাটা পাঠাও তো। তারপর আমার ওয়াইফ বলে, তোমার ছোট ভাই ইমন আমাকে বলল। তারপর আমি আমার ছোট ভাইকে ফোন দিয়ে সেই প্রচার হওয়া ঘটনা সংগ্রহ করি আর সাথে সাথে সেই ঘটনা শুনি এবং উৎসাহ পেয়ে আজকে আরেকটি ঘটনা লিখতে বসলাম। যে ঘটনা আমি শেয়ার করব এটা আমার মায়ের মুখ থেকে শোনা একটি জিনের ঘটনা। ঘটনাটা আমার দাদির সাথে ঘটে, প্রায় 35-40 বছর আগের ঘটনা। আমার দাদির বয়স তখন কম, দেখতে দুধের মতো ফর্সা, নাক চোখ মুখ কেউ দেখলে বিমোহিত হতো। তখন ছিল পানির সংকট, আশেপাশে কারো বাড়িতে পানি পাওয়া যেত না। পানির একমাত্র ভরসা ছিল আমাদের সেনভাগ লক্ষ্মীকুল পশ্চিম পাড়া জামে মসজিদের টিউবওয়েল। একদিন আমার দাদি মাগরিবের আজানের কিছুক্ষণ আগে মসজিদের টিউবওয়েল থেকে পানি আনার জন্য কলসি নিয়ে মসজিদ প্রাঙ্গণে যান। তারপর যথারীতি পানি নিয়ে বাড়িতে এসে সেই পানি দিয়ে মাগরিবের নামাজ আদায় করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি নামাজ আর শেষ করছেন না। অতঃপর স্বাভাবিক নামাজ পড়তে যে সময় লাগে তার থেকে বেশি সময় অতিবাহিত করে আমার দাদি মাগরিবের নামাজ পড়া শেষ করেন। যখন তিনি নামাজের সালাম ফিরালেন তখন তিনি জোরে জোরে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করতে লাগলেন এবং অস্বাভাবিকভাবে হাসতে লাগলেন, যা তিনি এর আগে কখনো করেননি। তখন আমার পরিবারের সদস্যদের বুঝতে বাকি রইল না যে তিনি জিন দ্বারা আক্রান্ত হয়েছেন, কারণ আগের দিনের মানুষ ডাক্তারের থেকে কবিরাজ ঝাড়ফুঁক এইসবের চিকিৎসা বেশি নিত। যথারীতি কবিরাজকে খবর দেয়া হল। কবিরাজের নাম আব্দুল আহাদ। কবিরাজের বাড়ি ছিল আমাদের নলডাঙ্গা উপজেলাতে। তিনি বর্তমানে আর এই পৃথিবীতে নেই। আল্লাহ উনাকে মাফ করে জান্নাতবাসী করুন। তিনি তদবির করার পর তার সাথে থাকা জিনের মাধ্যমে জানতে পারলেন যে দাদিকে মসজিদ এলাকা থেকে একজন ইমানদার মুসলমান জিন আসর করেছে। এই জিনের নাম ওয়ালি। এই জিনটি দাদির কোনো ক্ষতি করবে না, বরং আল্লাহর ইচ্ছায় দাদিসহ আমাদের বংশের নিরাপত্তা দেবে। জিনটিকে না ছাড়িয়ে কবিরাজ রেখে দেন। কবিরাজ বলেন, এই মহিলাটি যখন মসজিদে পানি আনার জন্য মাগরিবের আজানের কিছুক্ষণ আগে গিয়েছিল তখন জিনটি ওই মসজিদেই মাগরিবের নামাজ আদায় করার জন্য অজু করছিল। এমন সময় তিনি পানি সংগ্রহ করতে গেলে তাকে দেখে পছন্দ করে এবং নামাজ শেষ হলে মহিলাটির ওপরে হাজির হয়, যার কারণে তিনি জিগির ও অস্বাভাবিকভাবে হাসছিলেন। বলে রাখা ভালো, আমার দাদির সংসারে ওই সময়টায় তেমন উন্নতি ছিল না। জানা গেছে যে আমার দাদি সুন্দরী হওয়াতে এলাকার এক দুষ্ট লোক আমাদের যাতে উন্নতি না হয় সেই জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল। মাঠে অনেক ভালো ফসল ফলত, কিন্তু যখন ফসল উঠানোর সময় আসত তখন ফসল বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আর কাঙ্ক্ষিত ফসল পাওয়া যেত না। ওই দুষ্ট লোকটি এই উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করেছিল যে যাতে করে আমার দাদার সংসারে অভাব দেখা দেয় আর দাদি অভাবের তাড়নায় সংসার না করে, তখন ওই দুষ্ট লোকটিকে দাদি বিয়ে করতে পারে। কিন্তু লোকটির আশা নষ্ট হল। সৌভাগ্যক্রমে মসজিদ থেকে একজন ইমানদার মুসলমান জিন দাদিকে আক্রান্ত করল, আর এই সমস্ত কারণেই সেই আব্দুল আহাদ কবিরাজ জিনটিকে ছাড়িয়ে দেয়নি। জিনটি দাদা দাদির সংসারে আগমনের পর আমাদের বাড়ির সীমানা জমি ফসলের ক্ষেত পাহারা দিত এবং তারপর থেকে আমাদের জমিতে ভালো ফসল হওয়াতে সংসারের সমৃদ্ধি এবং উন্নতি আসে। একদিন আমার পিতা চান মিয়া তখন ছোট ছিলেন, ওয়াশরুমে রাতে গিয়ে সেই জিনকে দেখেছিলেন। তিনি দেখেছিলেন লম্বা সাদা জব্বা পরিহিত আমাদের বাড়ির পাশে একজন ভদ্রলোক চলাফেরা করছেন। তখন আমার আব্বু ওয়াশরুম ইউজ না করে দাদার কাছে এসে ভয়ে ভয়ে বলেছিলেন, সাদা পাঞ্জাবি পরিহিত মানুষ দেখেছি। তখন আমার দাদু আমার আব্বুকে ওয়াশরুমের কাজ করিয়ে নিয়ে ঘরে নিয়ে গিয়েছিলেন। সকালবেলা জিনটি দাদির ওপরে আসর করে এবং দাদিকে জানায় যে চান অর্থাৎ আমার বাবা রাতে অনেক ভয় পেয়েছে। এই বিষয়টা শুধু আব্বু আর দাদা জানত, এখন সবাই জেনে গেল। এতদিন পর 2015 এসে এই ঘটনা আমি আব্বুকে বলেছিলাম, তিনি হেসেছিলেন আর এড়িয়ে গিয়েছিলেন, কারণ আমি দাদুর কাছ থেকে এটা শুনেছিলাম। যাই হোক, দাদিকে সেই জিন অনেক রকমের চিকিৎসা ঝাড়ফুঁক কবিরাজি শিক্ষা দিয়েছিলেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসত বিভিন্ন অস্বাভাবিক রোগের চিকিৎসা নিতে। যেমন ধরুন কাউকে জিনে ধরলে ছাড়ানোর জন্য হাত পা ঘাড়ে ব্যথার চিকিৎসা, চোখ ওঠা রোগের চিকিৎসা, ভয় পেলে ভয়ের চিকিৎসা, কালো জাদু ভালো করার চিকিৎসা, কুকুরে কামড় দিলে, সাপে কামড়ে দিলে বিষ নামানো, সাপের বাতাস লাগলে চিকিৎসা ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয় হল জিনটি বর্তমানে আর নেই। কিভাবে চলে গিয়েছিল সেই ঘটনাটি বলছি। আমাদের পরিবারের সবাই নামাজি ছিল না। জিনটি সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলত, কিন্তু তেমন কেউ নামাজ পড়ত না। বাড়ির আশেপাশে পরিষ্কার ও পবিত্র রাখতে বলত, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলত, গরুর মাংস বাড়ির কেউ খেতে পারবে না, শুধু কুরবানির গরুর মাংস ছাড়া। আমার দাদির বড় ছেলে মরহুম মৌলানা আমজাদ হুসাইন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমার বড় আব্বা, আমজাদ হুসাইনের স্ত্রীর একটা রোগ হয়েছিল। কিছুদিন পরপরই তিনি অসুখে ভুগতেন এবং জিন সেটা সহ্য করতে পারত না। দাদি এবং আমার চাচির মধ্যে ঝগড়া লেগেই থাকত। যেহেতু আমার বড় আব্বা একজন আলেম, তাই নিজের বউ আর মায়ের মধ্যে যাতে ঝগড়া বন্ধ হয়, এই জন্য জিনটিকে বাড়ি ও দাদির শরীর থেকে তাড়ানোর পরিকল্পনা করেন। একদিন সময় সুযোগ বুঝে জিনকে তাড়ানোর জন্য রুকাইয়া করেন, কিন্তু তিনি নিজের শরীর বন্ধ করতে ভুলে যান আর রুকাইয়া করে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে চলে যান। যেহেতু বড় আব্বার শরীর বন্ধ ছিল না, তাই জিনটি রুকাইয়া ঘুরিয়ে দেন বড় আব্বার শরীরের ওপর। ওই রাতে ঘুমানোর পরে ভোরে ফজরের নামাজের জন্য যখন তিনি উঠতে যাবেন, তখন তিনি দেখেন তার শরীরে ব্যথা আর অসংখ্য আগুনের ফোঁসকা পড়ার মতন ফোড়া বের হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। এই খবর আমার দাদির বাড়িতে দেয়া হয় যে আপনার বড় ছেলে খুবই অসুস্থ, হয়তো আর বাঁচবে না। তারপর দাদি ও আমার কাকা বড় আব্বার শ্বশুর বাড়িতে যায় এবং তাকে আমাদের এলাকায় আনার ব্যবস্থা করা হয়। নৌকাতে করে আনা হচ্ছিল। পথিমধ্যে বড় আব্বার অবস্থা খারাপ হতে থাকে এবং দাদিকে জিনের সাথে যা করা হয়েছে তা বলে। এতে দাদি অনেক ভয় পায় আর বলে, তুই যে জিনকে তাড়াতে চাইছিস, একথা যদি আগে বলতিস তাহলে হয়তো তোকে বাঁচানো যেত। এর কিছুক্ষণ পরেই আমার বড় আব্বা কালেমায়ে শাহাদাত পাঠ করতে করতে ইন্তেকাল করেন। তারপর জিনটি আর একবার এসেছিল, আমার দাদির শরীর থেকে বলেছিল, আমি চলে যাচ্ছি, শুধু তোদের বাড়ি না, এলাকা ছেড়েই চলে যাচ্ছি, কিন্তু সাথে নিয়ে যাচ্ছি তোদের আমজাদকে। যাই হোক, দাদি এখনো বেঁচে আছে আর তিনি সেই জিনের শেখানো কবিরাজি করে এখনো মানুষের সেবা ও উপকার করেন। কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়াতে আগের মতো চিকিৎসা করতে পারেন না। আমার দাদি ও বড় আব্বার জন্য দোয়া করবেন। পরিশেষে আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। ঘটনাটি সত্য, কারো যদি সন্দেহ থাকে তাহলে নিচে ঠিকানা দেয়া থাকলেও যোগাযোগ করতে পারেন। তিনি তার ইমেল অ্যাড্রেস শেয়ার করেছেন এবং তিনি তার পূর্ণাঙ্গ ঠিকানাও দিয়েছেন। নাইমুল ইসলাম হৃদয়, গ্রাম সেনভাগ লক্ষ্মীকোল, নলডাঙ্গা, নাটোর। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। অনেকেই ঘটনা পাঠাচ্ছে, মানে কমেন্ট করছেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে করছেন। কেউ দেশ থেকে করছেন, কেউ দেশের বাইরে থেকে করছেন, কেউ পাশের দেশ থেকে, কেউ দূরের দেশ থেকে। আমরা সবার ঘটনায়, আমরা সবার কমেন্টই আমি পড়ছিলাম বসে বসে। এবং অনেকেই সাব্বিরজির ঘটনা যেমন চাচ্ছেন, অনেকে চাচ্ছেন আজকের শোটাকে 12:30 পরে নিয়ে যেতে। কিন্তু সত্যি কথা বলতে, আসলে যেদিন ছুটি থাকে না, যেদিন কাজের দিন, কর্মব্যস্ত দিনে আসলে এইভাবে লম্বা শো করাটা একটু ডিফিকাল্ট। সো আমার জন্য, আপনাদের সবার জন্য। আমাদের মেহেদী হাসান লিখেছেন, কেমন আছেন ভাইয়া, সৌদি আরেবিয়া থেকে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, সবসময়
ভালোর দলেই থাকি। এমডি ইমন আমাদের লিখেছেন, ভাই সাব্বিরজির ঘটনা চাই, আমাদের সঙ্গে কেমন আছেন জানতে চেয়েছেন দেখতে পাচ্ছি তপু, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই আপনারা যারা লিখছেন। সৌরভ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন মুনতাসির, আমাদের সঙ্গে আছেন শিপন, আমাদের সঙ্গে আছেন হামিদুল, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিষ্টি, আমাদের সঙ্গে আছেন ইসমাইল, আমাদের সঙ্গে আছেন মুরাদ, আছেন ইশরাক, আছেন রাফসান, আছেন এমডি শোহানুর রহমান, আছেন আমাদের সঙ্গে ইব্রাহিম গাজী সহ আরো অনেকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন আমাদের আজকের এই এপিসোডটি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমাদের এই এপিসোডটি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবেন, যদি একটি ঘটনা ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন আপনার ফেসবুক থেকে বা আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে। আর সবাই মিলে যারা এখনো পর্যন্ত শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ শুধুমাত্র বৃহস্পতিবার আর শুক্রবার না, আমরা রবিবার মঙ্গলবার সহ আরও বিভিন্ন দেশে আরও বিভিন্ন দিনে ফিরে আসি, এবং সেই দিনগুলো জানার জন্য এবং সেই দিনগুলোতে মিস না করার জন্য, সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা যদি বেল আইকনটি ক্লিক করে রাখেন তাহলে পেয়ে যাবেন নোটিফিকেশনস। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রতিটা দিন সুন্দর হোক, আল্লাহ হাফেজ।